বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماء صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. আল্লাহ ছাড়া অন্য কোন মাবুদ নেই, তিনি জীবিত সবকিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন, তিনি যেটুকু ইচ্ছা করেন, তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 1 এপ্রিল, 18 চৈত্র এবং ফার্সি 12 ফারওয়ার দিন। রেডিও তায়নের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এ অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9810 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়াও আমাদের আর্কাইভে 1 মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশন অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পারেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট, এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত, ইয়েমেনে সৌদি জোটের আগ্রাসনের বিষয়ে হিজবুল্লাহ মহাসচিবের বক্তব্যের নানা দিক ও তাৎপর্য সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতেই শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে বাংলাদেশের জনস্বাস্থ্য বিবেচনায় করোনা ভাইরাস সংক্রমণের প্রথম ধাপের মতো ফের সবকিছু নিয়ন্ত্রণের আওতায় আনা হতে পারে বলে জানিয়ে দিয়েছেন এদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। দৃষ্টিপাতের পর শুনতে পাবেন শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক অনুষ্ঠান রং ধনু, এরপর থাকবে নিয়মিত পরিবেশনা কথাবার্তা, সব শেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো শুনুন সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, ইরানে পালিত হচ্ছে ইসলামী প্রজাতন্ত্র দিবস। প্রেসিডেন্ট রুহানি বলেছেন পরমাণু প্রতিশ্রুতিতে ফিরতে বিলম্ব করলে ইউরোপ আমেরিকাই ক্ষতিগ্রস্ত হবে। লেবাননের হিজবুল্লাহ মহাসচিব বলেছেন ইসরায়েল এখনও নীল নদ থেকে ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত একটি ইহুদিবাদী রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখে। বাংলাদেশ ও ভারতে বাড়ছে করোনার সংক্রমণ। ব্রিটেন ছাড়া ইউরোপের সব দেশ থেকে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা। এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন পশ্চিমবঙ্গে তার দল বিজেপি 200 আসন নিয়ে সরকার গঠন করবে। শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানে আজ যথাযোগ্য মর্যাদায় ইসলামী প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে। 1979 সালের এই দিনে হজরত ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের নেতৃত্বে ইসলামী বিপ্লবের বিজয়ের মাত্র 2 মাস পর গণভোটের মাধ্যমে ইরানের জনগণ ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে রায় দিয়েছিলেন। জনগণ ইসলামী প্রজাতন্ত্র চায় কিনা জানতে চেয়ে এই গণভোটের আয়োজন করা হয়। এতে ইসলামী প্রজাতন্ত্রের পক্ষে 98.2% ভোট পড়ে। আর এই গণরায়ের মধ্য দিয়ে ইরানে মার্কিন মদতপুষ্ট রাজতন্ত্রের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয়া হয় এবং রাজতন্ত্রকে চিরদিনের জন্য প্রত্যাখ্যান করা হয়। 4 দশকেরও বেশি সময় পর আজও ইসলামী প্রজাতন্ত্রের প্রতি ইরানি জনগণের আনুগত্য অটুট রয়েছে। ইসলামী প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ইরানের সশস্ত্র বাহিনীর সেন্ট্রাল কমান্ড ও অভিভাবক পরিষদ সহ প্রায় সব জাতীয় প্রতিষ্ঠান বিবৃতি প্রকাশ করেছে। এসব বিবৃতিতে জাতীয় ঐক্য সংহতি ধরে রেখে বিপ্লবী লক্ষ্য ও আদর্শ বাস্তবায়ন অব্যাহত রাখার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ইরান পরমাণু সমঝোতা বিষয়ক সব প্রতিশ্রুতি পালন করেছে ও শান্তির জন্য কাজ করছে। এখন প্রতিশ্রুতি পালনের দায়িত্ব হচ্ছে 6 জাতিগোষ্ঠীর। একথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। তিনি আজ শিল্প মন্ত্রণালয়ের কয়েকটি প্রকল্প উদ্বোধনের সময় আরও বলেন, অপর পক্ষ পরমাণু প্রতিশ্রুতি লঙ্ঘন করার পর, এমনকি পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পরও ইরান দীর্ঘদিন ধৈর্য ধরেছে, বৎসর খানেক পর পরমাণু প্রতিশ্রুতি বাস্তবায়ন কমাতে শুরু করেছে ইরান। তিনি বলেন, কার আগে শুরু করা উচিত বলে যারা এখন প্রশ্ন তুলছে তাদের জানা উচিত, আমরা এক বৎসর একাই এই সমঝোতা বাস্তবায়ন করেছি, এর পরের দুই বৎসরও বেশিরভাগ ক্ষেত্রে কেবল আমরাই তা মেনে চলেছি। রুহানি বলেন, প্রতিশ্রুতি পালনে একদিন বিলম্ব আমেরিকা ও ইউরোপের জন্য ক্ষতিকর, যত তাড়াতাড়ি সম্ভব তারা আইন কানুন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাবের সামনে নতি স্বীকার করলে ততই মঙ্গল হবে। ইরানি জাতির সামনে নবনীয়তা প্রদর্শন করা তাদের নিজেদের জন্য এমনকি গোটা বিশ্বের জন্যই কল্যাণকর বলে তিনি মন্তব্য করেন। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল ও তার মার্কিন পৃষ্ঠপোষকেরা এখনও নীল নদ থেকে ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত একটি ইহুদিবাদী রাষ্ট্রের স্বপ্ন দেখে। তিনি বুধবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে মন্তব্য করেন। সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেন, কিন্তু আমেরিকা ও ইসরায়েলের সে স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। সাম্রাজ্যবাদী আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল পতনের দিকে ধাবিত হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। 1948 সালে পশ্চিমা দেশগুলোর সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে প্রথম অবৈধ ইহুদিবাদী ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব ঘোষণা করা হয়। এরপর 1967 সালের যুদ্ধে আরও বিশাল এলাকা ওই অবৈধ রাষ্ট্রের সঙ্গে যুক্ত করা হয়। এরপর বিশ্বব্যাপী ইসরায়েলের সমর্থকরা একটি ধারণা প্রচার করতে থাকে যে মিশরের নীল নদ থেকে ইরাকের ফোরাত নদী পর্যন্ত এই অবৈধ রাষ্ট্রকে বিস্তৃত করতে হবে, কিন্তু ফিলিস্তিন ও লেবাননের প্রতিরোধ আন্দোলনগুলো শক্তিশালী ও কার্যকরভাবে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পর ইহুদিবাদীদের সে পরিকল্পনা এখন পর্যন্ত সফল হতে পারেনি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। করোনা মহামারীর কারণে ব্রিটেন ছাড়া ইউরোপের সব দেশ থেকে এবং আরও 12টি দেশ থেকে বাংলাদেশে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
দেশে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে যুক্তরাজ্য বাদে পুরো ইউরোপ এবং ইউরোপের বাইরের আরও 12টি দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সর্বমোট 39টি দেশ থেকে যাত্রী প্রবেশে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়। 3 এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে আগামী 18 এপ্রিল পর্যন্ত। ইউরোপের বাইরে যে 12টি দেশ থেকে বাংলাদেশে প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেগুলো হলো আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, সাউথ আফ্রিকা, তুরস্ক ও উরুগুয়ে। এদিকে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিনস নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। বেড়াতে যাওয়া অধিকাংশ পর্যটককে সেন্ট মার্টিনস থেকে ফেরত আনা হয়েছে। এদিকে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত, বিভিন্ন পর্যটন কেন্দ্র, বিনোদন কেন্দ্র এবং সিনেমা হল 14 এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া 3 পার্বত্য জেলা খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙ্গামাটির সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এদিকে করোনা সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে আজ রাজধানীতে গণপরিবহন চলছে। গতকাল থেকে এমন সিদ্ধান্ত বাস্তবায়ন হবার ফলে বিপাকে পড়েছেন কর্মজীবী এবং অফিসগামী মানুষ।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। বাংলাদেশের আরো খবর। বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় নিয়ে 11 এপ্রিল অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ ও লক্ষ্মীপুর 2 সংসদীয় আসনের উপনির্বাচন সহ সব ভোট স্থগিত করেছে দেশটির নির্বাচন কমিশন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব নির্বাচন স্থগিত থাকবে। আজ নির্বাচন কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। 11 এপ্রিল প্রথম ধাপে 371টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন এবং লক্ষ্মীপুর 2 আসনে উপনির্বাচন হওয়ার কথা ছিল। এছাড়া 6ষ্ঠ ধাপে 11টি পৌরসভায় নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু করোনার সংক্রমণ বাড়তে থাকায় এসব ভোট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। এদিকে ভারতে করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ ক্রমশ মারাত্মক হতে দেখা যাচ্ছে। আজ করোনার নয়া সংক্রমণ হয়েছে 72,330টি। চলতি বছর একদিনে এটি সর্বোচ্চ সংক্রমণের সংখ্যা। ভারতে এ পর্যন্ত করোনা আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,22,21,665। বুধবার সকাল 8টা থেকে আজ বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘণ্টায় 459 জন করোনা রোগী প্রাণ হারিয়েছে ভারত জুড়ে। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন পশ্চিমবঙ্গে বিজেপি 200 আসন নিয়ে সরকার গঠন করবে। পশ্চিমবঙ্গে এক নির্বাচনী জনসভায় তিনি এ দাবি করেন। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে বলেছেন, দিদি আপনাকে বাংলার ভাই বোনেদের হত্যার হিসেব দিতে হবে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ বৃহস্পতিবার জয়নগরে দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী আজ উলুবেড়িয়াতেও এক সমাবেশে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেন। বলছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলায় 200 আসন নিয়ে বিজেপি সরকার গঠন করবে এটা নিশ্চিত বলেও প্রধানমন্ত্রী মন্তব্য করেন। তিনি বলেন, আজ গোটা বাংলার একটাই লক্ষ্য, সোনার বাংলার পুনর্নির্মাণ।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ইয়েমেনের সামরিক বাহিনী সৌদি আরবের রাজধানী রিয়াদের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানে হামলা চালিয়েছে। ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আজ এক টুইটার পেজে লিখেছেন, আমাদের ড্রোন ফোর্স রিয়াদের 4টি গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানে হামলা চালিয়েছে এবং ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে। তিনি বলেন, সৌদি আগ্রাসনের মোকাবেলায় এ ধরনের পাল্টা আঘাত ইয়েমেনের ন্যায্য অধিকার। যতদিন পর্যন্ত ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন ও অবরোধ অব্যাহত থাকবে ততদিন ইয়েমেন থেকে পাল্টা আঘাত চলবে। তবে আজকের হামলা সম্পর্কে সৌদি সরকার ও সৌদি গণমাধ্যমের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। 2015 সালের মার্চ মাস থেকে ইয়েমেনে সৌদি আগ্রাসন চলছে। এদিকে ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী হিশাম শারাফ আবদুল্লাহ বলেছেন, সৌদি আগ্রাসনের ফলে সৃষ্ট চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে তার দেশ একটি সুষ্ঠু ও সম্মানজনক শান্তি প্রতিষ্ঠায় প্রস্তুত রয়েছে। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের চলমান আগ্রাসন ব্যর্থ হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। আবদুল্লাহ লেবাননের আল মায়াদিন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ইয়েমেনের জন্য একটি ন্যায়সঙ্গত ও সম্মানজনক শান্তি চায় সানা। তিনি বলেন, ইয়েমেনের উপর আগ্রাসনের পেছনে সৌদি আরবের প্রকাশ্য ও গোপন সব উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। সৌদি আরবের পক্ষ থেকে সম্প্রতি শান্তি প্রতিষ্ঠার যে প্রস্তাব দেওয়া হয়েছিল ইয়েমেন তা নাকচ করে দেওয়ার কয়েকদিন পর দেশটির পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য প্রকাশিত হল। গত সপ্তাহে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন বলেছিল, সৌদি আরবের কথিত শান্তি প্রস্তাবে নতুন কিছু নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গুলিতে এক শিশুসহ কমপক্ষে 4 জন নিহত ও 2 জন আহত হয়েছে। আমেরিকায় প্রতিদিনই গুলির ঘটনা ঘটলেও গত 2 সপ্তাহে মৃত্যু হয়েছে তুলনামূলক বেশি। গত 16 মার্চ আটলান্টায় গুলিতে 8 জনের মৃত্যুর পর 22 মার্চ কলোরাডোতে গোলাগুলিতে নিহত হয় আরও 10 জন। স্থানীয় সময় বুধবারের গোলাগুলির ঘটনা ঘটেছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অরেঞ্জ শহরের একটি বাণিজ্য কেন্দ্রে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে এ ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। অরেঞ্জ শহরের পুলিশ বিভাগ এক ফেসবুক পোস্টে লিখেছে, স্থানীয় সময় বুধবার বিকেল 5:30 দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের বিরুদ্ধে আমেরিকার সব নিষেধাজ্ঞা বহাল রয়েছে এবং এসব নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে ইরান কোনো লেনদেন করতে গেলে তা খতিয়ে দেখা হবে। মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান। ইরানের সঙ্গে চীন 25 বছর মেয়াদি যে কৌশলগত চুক্তি করেছে সে সম্পর্কে প্রাইসের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এ জবাব দেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, নিষেধাজ্ঞা বহাল থাকায় তা পাশ কাটিয়ে ইরান চীনের সঙ্গে কোনো লেনদেন করতে গেলে তা খতিয়ে দেখবে ওয়াশিংটন। ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে চীনের সঙ্গে আমেরিকার অভিন্ন স্বার্থ রয়েছে বলেও তিনি দাবি করেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যে অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইয়েমেনে সৌদি জোটের আগ্রাসনের কারণ ও সাম্প্রতিক যুদ্ধবিরতির রহস্য সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন লেবাননের জনপ্রিয় ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন, পড়ে শোনাচ্ছেন গাজী আব্দুর রশিদ।
ইয়েমেনে সৌদি জোটের আগ্রাসন সম্পর্কে অত্যন্ত যৌক্তিক ও গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন লেবাননের জনপ্রিয় ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ। হিজবুল্লাহর প্রধান মনে করেন, ইয়েমেন পরিস্থিতিকে সৌদি সরকার সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে দেখছে এবং সংখ্যাগরিষ্ঠ শিয়া মুসলমানের নেতৃত্বকেন্দ্রিক রাষ্ট্র ও দলগুলোর ব্যাপারে অন্ধ বিদ্বেষের নীতি গ্রহণ করছে। 2011 সালে ইয়েমেনের স্বৈর শাসক আলী আবদুল্লাহ সালের বিরুদ্ধে সেখানকার জনপ্রিয় গণ আন্দোলন যাতে সফল না হয় সেজন্য সৌদি সরকার সর্বশক্তি নিয়োগ করেছিল। অবশেষে 2012 সালে ষড়যন্ত্রমূলক এক নির্বাচনের মাধ্যমে কিরণক মনসুর হাদিকে ইয়েমেনের ক্ষমতায় বসাতে সক্ষম হন। কিন্তু 2014 সালে ইয়েমেনে আবারও গণবিক্ষোভ শুরু হলে ইয়েমেনি সংসদের অনাস্থার প্রেক্ষাপটে মনসুর হাদি পালিয়ে সৌদি আরবে আশ্রয় নেন। এ অবস্থায় ইয়েমেনে শিয়া মুসলমানদের নেতৃত্বে জনপ্রিয় জাতীয় ঐক্য মোর্চার সরকার গঠনকে সহ্য করতে না পেরে সৌদি সরকার সেখানে আগ্রাসন শুরু করে। এই আগ্রাসনকে বৈধতা দিতে গিয়ে সৌদি ওয়াহাবি মুফতিরা ইয়েমেনের সংঘাতকে শিয়া সুন্নির সংঘাত বলে উল্লেখ করেছে বলে হিজবুল্লাহ প্রধান স্মরণ করিয়ে দেন। সাইদ হাসান নাসরুল্লাহর মতে, সৌদি সরকার ইয়েমেনের উপর আগ্রাসন চাপিয়ে দিয়েছে মার্কিন ইহুদিবাদী ষড়যন্ত্রের আলোকে। মার্কিন ইহুদিবাদী অক্ষ সাম্প্রদায়িকতার ভিত্তিতে পশ্চিম এশিয়ায় ডিভাইড অ্যান্ড রুল তথা ভাগ করে শাসন করার নীতি প্রয়োগের চেষ্টা করে আসছে। ইরান আতঙ্ক ছড়ানো এই নীতিরই অংশ। হিজবুল্লাহ প্রধান বলেছেন, ইয়েমেনে আগ্রাসন চালানোর সঙ্গে শিয়া সুন্নি মত পার্থক্যের কোনো সম্পর্ক নেই, বরং এটি মার্কিন সরকারের এ অঞ্চল সংক্রান্ত নানা লক্ষ্য ও ষড়যন্ত্রের সঙ্গে সম্পর্কিত। ইয়েমেনে আগ্রাসন চালাতে গিয়ে ইয়েমেনিদের ব্যাপক প্রতিরোধের কারণে বিপর্যয়ের শিকার সৌদি জোট এখন যুদ্ধবিরতির যে প্রস্তাব দিচ্ছে সেটা যে আসলে বড় ধরনের প্রতারণা এবং ইয়েমেনিদেরকেই যুদ্ধবাজ হিসেবে তুলে ধরার প্রচার যুদ্ধের অংশ, হিজবুল্লাহ প্রধান তাও স্পষ্টভাবে তুলে ধরেছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাত, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের জনস্বাস্থ্য বিবেচনায় করোনা ভাইরাস সংক্রমণের প্রথম ধাপের মতো ফের সবকিছু নিয়ন্ত্রণের আওতায় আনা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে করোনা ভাইরাস সংক্রমণের প্রথম ধাপের মতো ফের সবকিছু নিয়ন্ত্রণের আওতায় আনা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন,
প্রথমে করোনা ভাইরাস যখন দেখা গেল যেভাবে আমরা সবকিছু নিয়ন্ত্রণে করেছিলাম, আমরা সেইভাবেই আবার আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। ইতিমধ্যে কিছু নির্দেশনা আমরা দিয়েছি এবং আমরা চেষ্টা করে যাচ্ছি এটাকে নিয়ন্ত্রণে আনতে, কিন্তু সেই ক্ষেত্রে জনগণের সহযোগিতা দরকার।
এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করতে না পারলে হাসপাতালগুলোতেও জায়গা দেওয়া সম্ভব হবে না। বৃহস্পতিবার সকালে ভার্চুয়াল মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ১০টি আইসিইউ বেডের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এমন আশঙ্কার কথা জানান।
আমরা অতিরিক্ত আমরা কনফিডেন্ট হয়ে গেছিলাম, সময়ের আগেই আমরা মনে করেছি করোনা চলে গেছে, সেই সুনামি আমাদের এখন কাল হয়ে গেছে। আপনারা যে যতই আলোচনা করুক না কেন, একটা সীমাবদ্ধতা আছে হাসপাতালে, কিন্তু যতই বেড বাড়াই এরও একটা শেষ আছে। কাজে এখনই সময় যে পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগে আমাদেরকে সকলকে সজাগ হতে হবে এবং সকলকে স্বাস্থ্যবিধি মানতে হবে।
এদিকে করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা ৩১টি জেলার মধ্যে ১৫টি জেলাতেই নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ নেই। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায় ঢাকায় করোনার জন্য নির্ধারিত সরকারি ব্যবস্থাপনায় ১০টি হাসপাতালে ১০৮টি আইসিইউ সজ্জার মধ্যে গতকাল ৩১ মার্চ পর্যন্ত ১০৩টিতেই রোগী ভর্তি ছিল। ঢাকায় আইসিইউর পাশাপাশি সাধারণ সজ্জাতেও রোগীর চাপ বাড়ছে। ঢাকায় সরকারি ব্যবস্থাপনায় করোনা রোগীদের জন্য সাধারণ সজ্জা রয়েছে ২৫১১টি, এগুলোর মধ্যে ২২৪৬টি সজ্জায় গতকাল পর্যন্ত রোগী ভর্তি ছিল, আর ফাঁকা ছিল মাত্র ২৬৫টি সজ্জা।
প্রতিবেদনটি শুনলেন, আর এর সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে শিশু কিশোরদের সাপ্তাহিক অনুষ্ঠান রং ধনু।
রং ধনু
রংধনু আসরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো এবং সুস্থ আছো। আজকের আসরে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে জীবন ধ্বংসকারী একটি মারাত্মক স্বভাব হল অহংকার। যারাই নিজেকে বড় ভাবে তাদেরকে অহংকারী বলা হয়। এই স্বভাবের লোকেরা তাদের উন্নতি ও সফলতা বেশি দিন ধরে রাখতে পারে না। আত্মীয় স্বজন ও কাছের মানুষের ভালোবাসা হারিয়ে ফেলে তারা। তাদের কারণে প্রতিষ্ঠান, সমাজ, সংগঠন, রাষ্ট্র এমনকি নিজ পরিবারও ক্ষতিগ্রস্ত হয়।
পবিত্র কোরআনের বক্তব্য অনুযায়ী সৃষ্টি জগতে অহংকারের প্রকৃত উদাহরণ হল ইবলিস মানে শয়তান। ইবলিস ছিল জিনদের অন্তর্ভুক্ত এবং ৬০০০ বছর পর্যন্ত সে আল্লাহর ইবাদতে মশগুল ছিল। ফেরেশতাদের কাতারেও তার একটা বিশেষ পদমর্যাদা ছিল, কিন্তু যখনই এই ইবলিস আল্লাহর নির্দেশ অমান্য করে অহংকার দেখাল, তখনই সে প্রত্যাখ্যাত হয়ে গেল, একেবারে চিরদিনের জন্য পথভ্রষ্ট হয়ে গেল সে।
এ ঘটনাটি সূরা সোয়াদের ৭৪-৭৬ আয়াতে বর্ণনা করা হয়েছে। মহান আল্লাহ বলেন, হে ইবলিস, আমি আমার দুহাত দিয়ে যাকে তৈরি করেছি তাকে সেজদা করতে তোমাকে কি সে বাধা দিয়েছে? তুমি কি বড়াই করছ? না, তুমি কিছু উচ্চ মর্যাদার অধিকারী। সে জবাব দিল, আমি তার তুলনায় শ্রেষ্ঠ। তুমি আমাকে সৃষ্টি করেছ আগুন থেকে এবং তাকে মাটি থেকে।
আল্লাহ তাআলা ইবলিসের এই অহংকার পছন্দ করলেন না, তাকে দরবার থেকে বের করে দিলেন। এ ঘটনা থেকে প্রমাণিত হয় যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো অহংকারীকেই পছন্দ করেন না। তো বন্ধুরা, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে এই অহংকার থেকে নিজেকে মুক্ত রাখা যায় কিভাবে? কি করলে আমাদের অন্তরে গর্ব অহংকার বাসা বাঁধতে পারবে না, আর অহংকারী পথে প্রতিবন্ধকতা সৃষ্টির উপায় বা কি?
কোরআনের দৃষ্টিতে অহংকারের ঘাড় ভেঙে দেওয়ার একটা উপায় হলো, মানুষ যার কাছেই যাবে তাকেই সালাম করবে। সালাম ও শিষ্টাচার মানুষের ভেতর থেকে অহংকারের জীবাণুগুলোকে ধীরে ধীরে দূর করে দিতে সাহায্য করে। কেননা পবিত্র কোরআনের সূরায়ে ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলামিন বলেছেন, রহমানের বান্দা তারাই যারা পৃথিবীর বুকে নম্রভাবে চলাফেরা করে এবং মূর্খরা তাদের সাথে কথা বলতে থাকলে বলে দেয়, তোমাদের সালাম।
বন্ধুরা, অহংকারের পরিণতি এবং অহংকার থেকে বেঁচে থাকার উপায় সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি তো জানলে, আজকে আসরে আমরা অহংকারের পরিণতি সম্পর্কে দুটি গল্প শোনাব। এছাড়া থাকবে একটি গান। আমাদের আজকের অনুষ্ঠানটিও তৈরি করেছেন আশরাফুর রহমান। তাহলে প্রথমেই এক অহংকারী গোলাপের গল্প শোনা যায়।
বসন্তের চমৎকার একটি দিনে এক বনের মধ্যে ফুটল লাল টুকটুকে এক গোলাপ। ফোটার পর থেকেই গোলাপটি তার আপন সৌরভে নজর কেড়ে নিল আশপাশের সবার। ছোট বড় সব গাছ গোলাপের সৌন্দর্য আর সুগন্ধে মুগ্ধ হয়ে গেল। গোলাপের কাঁটা দেখে যে পাইন গাছ একদিন টিটকারি দিয়েছিল, সেও বলে উঠল, আহ, কি চমৎকার না ফুলটি! আমি যদি এমন সুন্দর হতে পারতাম, তবে আমার সৌরভ ছড়িয়ে পড়ত আরো অনেক দূর।
পাইনের দুঃখ দেখে অন্য একটি গাছ তাকে সান্ত্বনা দিল। এদিকে সকলের প্রশংসা আর অভিভূত দৃষ্টি দেখে গোলাপ ধীরে ধীরে অহংকারী হয়ে উঠল। সে গর্ব ভরে বলল, এই বনের মধ্যে আমি সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয় গাছ।
গোলাপের এই কথাই পাইন গাছ বলল, কেন তুমি এমন কথা বলছো? এই বনে তোমার মতো আরো অনেক সুন্দর সুন্দর তরুলতা আছে, তুমি কেবল তাদের একজন, এর চেয়ে বেশি কিছু নয়।
এ কথার পরও গোলাপের গর্ব কমল না। সে উত্তর দিল, তুমি যাই বলো না কেন, আমার তুলনা কেবল আমি। দেখো না আমার দিকে সবাই কেমন অবাক হয়ে তাকিয়ে আছে।
একটু পর গোলাপটি তার পাশের একটি ক্যাকটাস বা ফণীমনসা গাছের দিকে ইশারা করে বলল, দেখো তো এটা কত কুচ্ছিট একটি গাছ, ওর সমস্ত শরীর জুড়ে শুধু কাঁটা আর কাঁটা।
গোলাপের কথা শেষ না হতেই পাইন গাছটি বিরক্ত হয়ে বলল, এসব কি ধরনের কথা! তোমার কাছে যা সুন্দর অন্যের কাছে তাই অসুন্দর মনে হতে পারে, আর তাছাড়া তোমার গায়েও তো কাঁটা আছে।
পাইনের কথাই অপমান বোধ করল গোলাপ। ভীষণ রেগে গেল সে, বলল, হে পাইন, আমি এতদিন ভাবতাম তোমার রুচি বোধ হয় অন্যদের চেয়ে ভালো, এখন দেখছি সৌন্দর্য সম্পর্কে তোমার তেমন কোনো ধারণাই নেই। আমার কাঁটা আর ফণীমনসার কাঁটাকে তুমি এক করে ফেললে।
এই বলে কপাল কুঁচকে গোলাপ তার মূলটিকে ফণীমনসার কাছ থেকে দূরে সরিয়ে নিতে চাইল, কিন্তু এক চুলও নড়াতে পারল না তার মূলকে। ফণীমনসার কাছ থেকে দূরে সরতে না পেরে তাচ্ছল্যের দৃষ্টিতে তাকাতে লাগলো গোলাপ। তবে ফণীমনসা কিন্তু গোলাপের বাঁকা চাহনিতে একটুও মন খারাপ করল না, বরং গোলাপকে বোঝানোর চেষ্টা করল যে আল্লাহ কোনো কিছুকেই উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেননি।
এ ঘটনার বেশ কিছুদিন চলে গেল। বসন্ত শেষ, শুরু হল গ্রীষ্ম। আবহাওয়া গরম হতে থাকায় মাটি শুকিয়ে ফেটে যেতে লাগল। পানির অভাবে অনেক ছোট ছোট গাছের সঙ্গে অহংকারী গোলাপ ফুলটিও শুকিয়ে যেতে লাগলো। এতে গোলাপের সৌন্দর্য দিন দিন কমে যেতে থাকলো।
একদিন গোলাপটি দেখতে পেল কয়েকটি চড়ুই পাখি তাদের ঠোঁট ফণি মনসার শাখা প্রশাখায় কি যে চুষে নিয়ে উড়ে যাচ্ছে তৃপ্তির সঙ্গে। এই দৃশ্য দেখে গোলাপ অবাক হয়ে গেল।
পাখিদের আসা যাওয়ার কারণ সম্পর্কে সে পাইন গাছের কাছে জানতে চাইল, প্রতিদিনই দেখছি তোমার কাছে অনেক পাখি যাওয়া আসা করছে, তোমার মতো একটা কুৎসিত গাছের কাছে তারা কেন আসছে আমি ভেবে পাই না, বলো তো কেন আসে তারা?
পাইন গাছ জানালো, পাখিরা ফণি মনসার শরীরে ঠোঁট ঢুকিয়ে পানি সংগ্রহ করে। বিস্মিত গোলাপ জানতে চাইল, পাখিরা যখন ফণি মনসার শরীরের ঠোঁট ঢুকিয়ে দেয় তখন সে ব্যথা পায় না?
পাইন জানাল, ব্যথা পায় বটে, কিন্তু সে কোনো পাখির কষ্ট দেখতে চায় না।
পাইনের কাছ থেকে গোলাপ যেন এক নতুন তথ্য আবিষ্কার করল। সে বলল, হায়, এই গাছটির মধ্যে পানি আছে, অথচ আমি পানির জন্য কষ্ট পাচ্ছি।
এ কথা শুনে পাইন গাছ বলল, ফণি মনসার শরীর থেকে তুমিও পানি পান করতে পারো। তুমি যদি ওর কাছে পানি চাও তাহলে চড়ুইরা ওর শরীর থেকে তোমাকে পানি এনে দিতে পারবে।
কদিন আগে ফণি মনসাকে যেভাবে অপমান করেছিল তা ভুলে যায়নি গোলাপ। তাই ওর বেশ লজ্জা হচ্ছিল ফণি মনসার কাছে পানি চাইতে। ওদিকে জীবনও তার যায় যায় অবস্থা, এই অবস্থায় বাধ্য হয়ে ফণি মনসার কাছে পানি চাইল গোলাপ।
ফণি মনসা হাসি মুখে গোলাপকে পানি দিতে রাজি হল। এরপর চড়ুইরা তাদের ঠোঁট ভর্তি করে পানি এনে গোলাপ গাছের গোড়ায় ঢালতে লাগল। কিছুক্ষণের মধ্যেই গোলাপের মনে স্বস্তি ফিরে এলো।
এই ঘটনা থেকে গোলাপ গাছ উপযুক্ত শিক্ষা পেল। সে আর কখনো অহংকার ও তাচ্ছিল্য করে কারো সম্পর্কে কোনো বাজে মন্তব্য করেনি। ফণি মনসার উদারতা থেকে শিক্ষা নিয়ে নিজেকে অন্যভাবে গড়ে তুলল গোলাপ।
বন্ধুরা, অহংকারী গোলাপের গল্পটি শুনলে এই গল্পের আলোকে আমরা বলতে পারি যে আল্লাহর কোনো সৃষ্টিরই অহংকার করা সাজে না। গর্ব ও অহংকার একমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য।
কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com।
বন্ধুরা, আজকের আলোচনা ও গল্প থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে অহংকার একটি মন্দ গুণ। তেমনি কাউকে গালি দেওয়া এবং অহেতুক ঝগড়া ফেসাতে লিপ্ত হওয়াও মন্দ কাজ। এসব না করে আমাদের উচিত সবার সাথে উত্তম আচরণ করা।
বন্ধুরা, এ পর্যায়ে এ সম্পর্কে রয়েছে একটি গান। গানের কথা লিখেছেন গাজী নয়ন ইসলাম, সুর করেছেন আব্দুল আল নোমান, আর গেয়েছে শিশুশিল্পী জাইমা, নাবিহা, মালিকা, তাহমিদ, পারিশা, আফরা, তালহা, জারিফ প্রমুখ।
কথায় কথায় গালি গালাজ মন্দ লোকের কাজ, মন্দ লোকের মেজাজ গরম, কোনো কথায় নাই যে শরম, নাই যে তাহার লাজ, নাই যে তাহার লাজ। কথায় কথায় গালি গালাজ মন্দ লোকের কাজ, মন্দ লোকের মেজাজ গরম, কোনো কথায় নাই যে শরম, নাই যে তাহার লাজ, নাই যে তাহার লাজ। কথার সাথে গালি দিলে হয় না সমাধান, বরং তাতে বেড়ে চলে নিছক ব্যবধান। কথার সাথে গালি দিলে হয় না সমাধান, বরং তাতে বেড়ে চলে নিছক ব্যবধান।
কথাতে যার গালি থাকে কেউ বাসে না ভালো তাকে,
কথাতে যার গালি থাকে কেউ বাসে না ভালো তাকে,
কথাতে যার গালি থাকে কেউ বাসে না ভালো তাকে।
কারো কাছে হয় না আপন কোনো গালি বা,
কথায় কথায় গালি গালাজ মন্দ লোকের কাজ, মন্দ লোকের মেজাজ গরম, কোন কথায় নাই যে সরম, নাই যে তাহার লাজ, নাই যে তাহার লাজ। ঝগড়া ফ্যাসাদ মান অভিমান সবার হতে পারে, সবাই তোমার আপন জোনা দিচ্ছ গালি কানে, ঝগড়া ফ্যাসাদ মান অভিমান সবার হতে পারে, সবাই তোমার আপন জোনা দিচ্ছ গালি কানে,
কাউকে কভু গালি দিয়ে করলে অপমান, হয় না তো লাভ কোনো কিছু পারে না সম্মান,
কাউকে কভু গালি দিয়ে করলে অপমান, হয় না তো লাভ কোনো কিছু পারে না সম্মান,
গালি ভালো কথা দি যায় সুন্দর নয় তাল ব্যবহার,
গালি ভরা কথা দে যার সুন্দর নয় তার ব্যবহার,
গালি ভরা কথা দে যার সুন্দর নয় তার ব্যবহার,
নিন্দিত সে হোক না তাহার মনে ভোলানো সাজ,
কথায় কথায় গালি গালাজ মন্দ লোকের কাজ, মন্দ লোকের মেজাজ গরম, কোন কথায় নাই যে সরম, নাই যে তাহার লাজ।
ছোট্ট বন্ধুদের কণ্ঠে উপদেশমূলক গানটি তো শুনলে। বন্ধুরা, এবারে রয়েছে অহংকারের পরিণতি সম্পর্কে ঈশপের একটি গল্প।
এক বনের কিনারে ছিল বিরাট একটি গাছ, তার শিকড় যেমন মাটির অনেক গভীরে পৌঁছেছিল তেমনি ডালপালাও চারপাশের অনেকখানি জায়গা জুড়ে ছড়িয়েছিল। গাছটির ঘন পত্রগুচ্ছ সূর্যের আলো প্রতিরোধ করে মানুষকে ছায়া দিত, গাছটিতে অসংখ্য পাখি বাস করত, মানুষ ও পাখির সমাগমে গাছটির চারপাশের এলাকা মুখরিত থাকত।
এই বিরাট গাছের নিচে একটি গাছের চারা গজিয়ে ওঠে, এটি ছিল একটি নমনীয় ও নাজুক হলদে গাছ, সামান্য একটু বাতাসেই তা নয়ে পড়ত।
একদিন দু প্রতিবেশী গাছ কথা বলছিল, হলদি গাছকে লক্ষ্য করে গাছটি বলল, ওহে খুদে প্রতিবেশী, তুমি তোমার শিকড়গুলো মাটির আরো গভীরে প্রবেশ করাও না কেন, কেন আমার মতো মাথা উঁচু করে দাঁড়াও না।
হলদে গাছ মৃদু হেসে বলল, তার কোনো প্রয়োজন তো দেখি না।
বড় গাছ বলল, তুমি কি মনে করো যে তুমি আমার চেয়ে নিরাপদ আছো? তুমি কি জানো আমার শেকড় কত গভীরে প্রবেশ করেছে, আমার কাণ্ড কত মোটা ও শক্ত, এমনকি দুজন লোক মিলেও আমার কাণ্ডের বের পাবে না, আমার শেকড় উৎপাটিত করবে ও আমাকে ধরাশায়ী করবে এমন কে আছে?
গাছটি হলদে গাছের দিক থেকে বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিল, কার ভাগ্যে কখন কি ঘটে তা কে বলতে পারে।
একদিন সন্ধ্যায় ওই এলাকার উপর দিয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বয়ে গেল, ঘূর্ণিঝড়ে শিকড় সহ গাছ উপড়ে পড়ে, বনের গাছপালা একেবারে ধ্বংস হয়ে গেল।
ঝড়ের পর গ্রামবাসী ক্ষয়ক্ষতির পরিমাণ দেখতে বের হল, আকাশচুম্বী গাছগুলোর অবস্থা একেবারে শোচনীয়, সেগুলো হয় উপড়ে পড়েছে অথবা ভেঙে চুরে শেষ হয়ে গেছে, সারা বনের মধ্যে যেন গাছপালার কঙ্কাল ছড়িয়ে আছে।
এর মধ্যে শুধু একটি ব্যতিক্রম সবার নজর কাড়ে, তা হল হলদি গাছ, সেও ঘূর্ণিঝড়ের প্রবল ঝাপটার শিকার হয়ে এদিক ওদিক হেলে পড়েছে কিংবা মাটিতেও লুটিয়ে পড়েছে। ঝড় শেষ হয়ে যাবার পর সে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ও আবার মাথা তুলে দাঁড়িয়েছে, কিন্তু তার বিরাট প্রতিবেশী গাছটির কোনো চিহ্নও দেখা গেল না।
বন্ধুরা, এই গল্পের নীতিকথা হল অহংকারের ধ্বংস অনিবার্য, তাই হযরত লোকমান তার ছেলেকে অহংকার থেকে দূরে থাকার আদেশ দিয়ে বলেছেন, ঘৃণা ও অবজ্ঞা ভরে মানুষের কাছ থেকে তোমার দৃষ্টি ফিরিয়ে নিও না, গর্ব ও অহংকারের সঙ্গে দুনিয়াতে চলো না, নিশ্চয়ই আল্লাহ অহংকারী লোকদেরকে পছন্দ করেন না।
অন্যদিকে হযরত আলী আল ইসলাম বলেছেন, আল্লাহ যদি কাউকে অহংকার করার অনুমতি দিতেন তাহলে তিনি সে অনুমতি দিতেন নবী রাসুল ও আউলিয়াদের, কিন্তু আল্লাপাক অহমিকাকে তাদের জন্য ক্ষতিকর হিসেবে অবহিত করেছেন এবং বিনয়কে তাদের জন্য গ্রহণযোগ্য করেছেন।
তো বন্ধুরা, দেখতে দেখতে আমাদের সব আয়োজন এক এক করে ফুরিয়ে গেল, তোমরা সবাই ভালো ও সুস্থ থেকো, আবারও এই কামনা করে গুটিয়ে নিচ্ছি রংধনুর আজকের আসর, কথা হবে আবারও আগামী আসরে। পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গে হোক আপনার আমার।
এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এক এপ্রিল বৃহস্পতিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরে শুরুতেই ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। করোনার প্রথম ধাপের মতো সবকিছু নিয়ন্ত্রণের আওতায় আনা হতে পারে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম আলো। চট্টগ্রাম মহানগর গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, আছে অতিরিক্ত যাত্রীও। কালের কণ্ঠ। সড়কে যাত্রীদের দুর্ভোগ চরমে, স্বাস্থ্যবিধি লঙ্ঘনের হিড়িক। যুগান্তর। হেফাজতের হামলা, ঢাকা সহ নয় জেলায় 43 মামলা, ব্রাহ্মণবাড়িয়ায় 18, গ্রেপ্তার 21। ইত্তেফাক। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে 39 দেশ থেকে বাংলাদেশে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা। মানবজমিন। দু-একটি অন্য একটি খবরের শিরোনাম। সরজমিন ব্রাহ্মণবাড়িয়া, দায় নিচ্ছে না কেউ। ছোটদের উপবৃত্তিতে বড় ডাকাতি, এক জেলাতেই হাতানো হয়েছে অন্তত 10 কোটি টাকা। সমকাল। ভারতের কয়েকটি খবরের শিরোনাম। নন্দীগ্রাম নিয়ে চিন্তিত নই, গণতন্ত্র নিয়ে চিন্তিত। 2 ঘন্টা পর বুথ থেকে বেরিয়ে বললেন মমতা, আনন্দবাজার পত্রিকা। মে মাসে সংসদ অভিযান কৃষকদের, 26 জানুয়ারির শিক্ষায় এবার সাবধানী নেতৃত্ব, সংবাদ প্রতিদিন। প্রথম দুদফাতেই খেলা শেষ, 200 বেশি আসন পাওয়ার দাবি মোদীর আজকাল। শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। করোনা সম্পর্কিত খবর জাতীয় দৈনিকগুলোতে বিশেষ গুরুত্ব সহ পরিবেশিত হয়েছে। বাংলাদেশ প্রতিদিন এবং প্রথম আলো শিরোনাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার প্রথম ধাপের মতো সবকিছু নিয়ন্ত্রণের আওতায় আনা হতে পারে। তিনি এ ব্যাপারে জনগণের সহায়তা চেয়েছেন। এদিকে করোনার কারণে সরকারি নির্দেশনা মেনে গণপরিবহন চলার ক্ষেত্রে বাস সংকটের কারণে সড়ক অবরোধ করে যাত্রীরা বিক্ষোভ করেছে। তাছাড়া বিশ্বের 39টি দেশ থেকে করোনার কারণে বাংলাদেশে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যদিকে সড়কে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে, স্বাস্থ্যবিধি লঙ্ঘনের হিড়িক পড়েছে সর্বত্র। এটি যুগান্তরের একটি শিরোনাম। হেফাজতের হামলা, ঢাকা সহ 9 জেলায় 43 মামলা, ইত্তেফাকের শিরোনামের খবরে লেখা হয়েছে। হেফাজতে ইসলাম গত 26 ও 28 মার্চ রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। এ ঘটনায় ঢাকা সহ 9 জেলায় গতকাল বুধবার পর্যন্ত 43টি মামলা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভের নামে গত কয়েকদিনে ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া সহ সারাদেশে তাণ্ডব চালায় হেফাজতে ইসলাম। থানায় হামলা করে, সরকারি বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালায়। হরতালের নামে হেফাজতের কর্মীরা ব্রাহ্মণবাড়িয়া জুড়ে ধ্বংসযজ্ঞ চালায়। এছাড়া ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব লীলা চালায়। তাদের ওই তাণ্ডবের পেছনে জামাত শিবির সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সামিল থাকা ও সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছেন গোয়েন্দা সংস্থার সদস্যরা। এদিকে মানবজমিনের খবরে লেখা হয়েছে, সরেজমিনে ব্রাহ্মণবাড়িয়া দায় নিচ্ছে না কেউ। 3 দিনের নাশকতায় ব্রাহ্মণবাড়িয়া পর্যুদস্ত এক শহর। বিক্ষোভ, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক সরকারি বেসরকারি স্থাপনা, হয়েছে অনেক প্রাণহানি। শহর জুড়ে এত কিছু হয়ে গেলেও এর দায় নিচ্ছে না কেউ। হেফাজতে ইসলামের দাবি, তাদের কর্মসূচির সুযোগে তৃতীয় পক্ষ শহরে তাণ্ডব চালিয়েছে। নিজেদের দায় এড়িয়ে আওয়ামী লীগও তৃতীয় পক্ষের দিকে ইঙ্গিত করছে। তবে তৃতীয় পক্ষ কারা, এটিই এখন বড় রহস্য হয়ে উঠেছে। আওয়ামী লীগের নেতারা অবশ্য বলছেন, বিএনপি জামাতের লোকজন হেফাজতকে সামনে রেখে শহরে তাণ্ডব চালিয়েছে। বিএনপি এই অভিযোগ প্রত্যাখ্যান করে উল্টো বলছে, আওয়ামী লীগের দুই পক্ষের রেষারেষিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছারকার হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের দুটি গ্রুপ একে অন্যকে দায়ী করছেন। 5,30,000 দ্বৈত ভোটার শনাক্ত, ইসির গাফেলাতি সহ 10 কারণ চিহ্নিত, যুগান্তরের এ শিরোনামের খবরে লেখা হয়েছে। ভোটার তালিকা আইন সংশোধন করে দণ্ড বাড়ানোর সুপারিশ, 861 জন জীবিত মানুষ ভোটার তালিকায় মৃত। খবরটিতে লেখা হয়েছে, একই ব্যক্তি দুইবার ভোটার হওয়া বন্ধ করতে নির্বাচন কমিশনের যথাযথ পদক্ষেপ না নেয়া কর্মকর্তাদের গাফিলতি ও ব্যক্তির অসৎ উদ্দেশ্য সহ 10 কারণ চিহ্নিত করা হয়েছে। এসব কারণের মধ্যে 5টির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী ইসি, বাকি 5টি কারণ দ্বৈত নাগরিক হওয়া ব্যক্তিদের নিজস্ব সমস্যা বা অসৎ উদ্দেশ্য। সম্প্রতি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের একটি কমিটির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সূত্র জানিয়েছে, ভোটার তালিকায় বর্তমানে 11,70,20,669 জন ভোটার রয়েছেন। এর মধ্যে 5,29,806 জন দ্বৈত ভোটার হিসেবে চিহ্নিত করেছে ইসি। কুমিল্লায় বিয়েবাড়িতে মেয়েদের উত্ত্যক্ত করা নিয়ে সংঘর্ষে নিহত 2, আহত 20, বাংলাদেশ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে। কুমিল্লার দেবিদ্দার উপজেলার আবদুল্লাপুর গ্রামে বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদের সময় মেয়েদের উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 2 নিহত ও অন্তত 20 আহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মারাত্মক আহত 4 কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দিবাগত রাত 1টার দিকে আবদুল্লাপুর ইনসাফ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। নন্দীগ্রাম নিয়ে চিন্তিত নই, গণতন্ত্র নিয়ে চিন্তিত, 2 পর বুথ থেকে বেরিয়ে বললেন মমতা, আনন্দবাজার পত্রিকার এ শিরোনামের খবরে লেখা হয়েছে। প্রায় 2 পর বয়ালের বুথ থেকে বেরোলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় বাহিনী গিয়ে নিরাপদে বার করে আনলেন তাকে। ছাপ্পা ভোটের অভিযোগ ঘিরে সকাল থেকেই ধুন্ধুমার পরিস্থিতি নন্দীগ্রামের বয়ালে। খবর পেয়ে হুইল চেয়ারে চেপেই সোজা ওই বুথে পৌঁছে যান মমতা। সেখানে তিনি পৌঁছতেই উত্তেজনা চরমে ওঠে। মমতাকে দেখে জয় শ্রীরাম ধ্বনি দিতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা। এদিকে গণতন্ত্র বাঁচিয়ে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, নন্দীগ্রামের বয়াল কাণ্ডে টুইট রাজ্যপালের, আজকালের খবর এটি। আর সংবাদ প্রতিদিন লিখেছে, ভোটের দিন কেন জনসভা করেন প্রধানমন্ত্রী, এ প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দুদফাতেই খেলা শেষ, 200 বেশি আসন পাওয়ার দাবি মোদির, দৈনিক আজকালের শিরোনামের খবরে লেখা হয়েছে। হট সিট নন্দীগ্রামে যখন ভোট গ্রহণ ঘিরে উত্তাল পরিস্থিতি পরিদর্শনে বেরিয়ে পড়েছেন তৃণমূল নেত্রী, সে সময়ই জয়নগরে নির্বাচনী প্রচারে এসে তাঁর উদ্দেশ্যে কড়া আক্রমণ সানলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 21 ভোটে 200 বেশি আসন পাওয়ার দাবি করে আত্মবিশ্বাসী মোদী বললেন, প্রথম দুদফাতেই খেলা শেষ তৃণমূলের। আজ দ্বিতীয় দফায় 4 30 আসনে ভোট হয়েছে, কিন্তু সকলের নজরে বাংলার আন্দোলন ভূমি নন্দীগ্রাম। দেশের 5 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেও আজ ভোট গ্রহণ হয়েছে। অসমেও দ্বিতীয় দফার ভোট হয়েছে, সেখানে কঠিন লড়াই বিজেপি ও মহাজোট। মে মাসে সংসদ অভিযান কৃষকদের, 26 শিক্ষা এবার সাবধানী নেতৃত্ব, সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে। ট্রাক্টর মিছিলের পর সংসদ অভিযান, তবে সাধারণতন্ত্র দিবসের গণ্ডগোল থেকে শিক্ষা নিয়ে এবার পায়ে হেঁটে অভিযানের সিদ্ধান্ত নিলেন সংযুক্ত কিষাণ মোর্চার নেতারা। সাধারণতন্ত্র দিবসের পরই সংসদ অভিযানের ইঙ্গিত দেন কৃষক নেতারা। বলা হয়, কেন্দ্র বলেছে মান্ডির বাইরে শস্য বিক্রি করা যাবে না, তাই তারা সংসদে গিয়ে ফসল বিক্রি করবেন। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি অংশ আবারও জানিয়ে দিচ্ছি। ইরানে পালিত হচ্ছে ইসলামী প্রজাতন্ত্র দিবস। প্রেসিডেন্ট রুহানি বলেছেন, পরমাণু প্রতিশ্রুতিতে ফিরতে বিলম্ব করলে ইউরোপ আমেরিকাই ক্ষতিগ্রস্ত হবে। লেবাননের হিজবুল্লাহর মহাসচিব বলেছেন, ইসরায়েল এখনও নীল নদ থেকে ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত একটি ইহুদিবাদী রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখে। বাংলাদেশ ও ভারতে বাড়ছে করোনার সংক্রমণ। ব্রিটেন ছাড়া ইউরোপের সব দেশ থেকে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা। এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন, পশ্চিমবঙ্গে তার দল বিজেপি 200 আসন নিয়ে সরকার গঠন করবে। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 10000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।
Thank you.